श्रीरूपं साक्षजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादि पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा। प्रसाद ভালোভাবে পেয়েছেন সবাই? পেট ভরে গেছে? সন্তুষ্ট? কিন্তু পেটটা এত ভরে নিনি যে ঘুম আসছে তত না, না ঘুম আসছে? একটু বিশ্রাম করতে সময় পেয়েছেন সবাই? এক ঘন্টা পাওয়া গেছে, ঠিক আছে। হরে কৃষ্ণ। আজকের বিষয়টা হচ্ছে কি বিষয়? আজকে আসলে সুখ কি, বাস্তবিক সুখ মানে কি, আর কি করে এটা পাওয়া যায়, এটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। সবাই তো সুখ চাইছে, তাই না? এখানে জগতে অনেক মন্দির, মসজিদ, চার্চ, অনেক কিছুই আছে, অনেকরাই যায়, ভগবানের কাছ থেকে অনেক কিছু চায়। ভগবান আমাকে ধন দিন, আমি এই চাই ওই চাই, অনেক কিছু নিয়ে যায়। কিন্তু কি কেউ ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করে, হে ভগবান আমার জীবনে এত সুখ আমি বুঝতে পাচ্ছি না, তাই জন্য আমি আপনার কাছে একটু দুঃখ চাইতে এসেছি, অল্প একটু দুঃখ তো দিলে ভালো হতো, আমার জীবনে একেবারে দুঃখ নেই, শুধু সুখ, শুধুমাত্র সুখ আছে আমার কাছে, তাই জন্য অল্প একটু দুঃখ দিন কৃপা করে। এরকম কেউ প্রার্থনা করে ভগবানের কাছে? কেন করে না? কেউ দুঃখ কেউ চায় না, কিন্তু জোর করে জীবনে দুঃখ এসে যায়। আমরা ইচ্ছা করি না যে আমাদের জীবনে দুঃখ আসবে, কিন্তু এসে যায়। কেন? এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। বড় কোনো রাজা হোক কিংবা কোনো সাধারণ লোক হোক, সবার জীবনে দুঃখ নিশ্চয়ই আসবে। কেন? এটা ভগবানের নিয়ম, প্রকৃতির নিয়ম। এই জড় জগতে দুঃখ নিশ্চয়ই আসবে, তাছাড়া আর কোনো উপায় নেই। এটা হচ্ছে জ্ঞান। জ্ঞানের আরম্ভ হয় যখন আমরা বুঝি যে এই সংসার এটা দুঃখের সাগর। আর যদি কেউ অপেক্ষা করে যে সংসারের দুঃখ শেষ হয়ে যাবে আর আমি প্রতীক্ষা করব, সম্ভবই নয়। একবার সমুদ্রের তটে একটি ভদ্রলোক গিয়েছিলেন, গামছা টামছা পরে দাঁড়িয়েছিলেন চান করার জন্য, আর 5 মিনিট দাঁড়িয়েছিলেন, আধ ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, ওখানে অন্য একটা লোক বসেছিলেন, দেখছেন এই লোকটা দাঁড়িয়ে আছে 2 ঘন্টা হলো, গামছা পরে দাঁড়িয়ে আছে কিন্তু ভেতরে ঢুকছে না, জলের ভেতরে যাচ্ছে না, কি ব্যাপার? জিজ্ঞেস করলো, মশাই আপনি যাচ্ছেন না কেন ভেতরে? বললেন আমি প্রতীক্ষা করছি। কিসের প্রতীক্ষা করছেন? যখনই লহর, লহর বলে না, ঢেউ, 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 যখন ঢেউ বন্ধ হয়ে যাবে তখন আমি জলের ভেতরে প্রবেশ করব। এটা কি সম্ভব? সমুদ্রের ভেতরে কখনই ঢেউ না হয় এরকম কখনো সম্ভব? কোথাও যদি যান আপনি, সমুদ্রের ভেতরে ঢেউ নিশ্চয়ই হবে। আর ওই লোকটা তো অনন্তকাল পর্যন্ত যদি দাঁড়িয়ে থাকে, ওর ইচ্ছা পূর্ণ হবে না, ও দাঁড়িয়ে থাকবে ওখানে। সেই রকম এই দুনিয়ায়, জগতে ভগবান নিয়ম করেছেন। নিয়মটা কি? দুঃখালয়ম অশাশ্বতম। ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন এই জড় জগৎ যে আছে এটা দুঃখের সাগর, দুঃখের আলোয়। যেভাবে বিদ্যালয় বিদ্যার আলোয়, যেভাবে হিমালয় হিমের আলোয়, সেরকম এই জগৎ, জড় জগৎ দুঃখের আলোয়। আর যদি কেউ সমুদ্রে যায় আর ও ভাবছে যে জল আমার শরীর লাগবে না, এ সম্ভব? জলের ভেতরে যখন ঢুকছে জল তো লাগবেই গায়ে। তো সেভাবে যখন আমরা জন্ম নিয়েছি জড় জগতে, দুঃখ তো আসবেই আসবে, নিশ্চয়ই আসবে। তাই জন্য দুঃখালয়ম অশাশ্বতম, শাশ্বত এই জগৎটা নয়, ক্ষণভঙ্গুর, কয়েকক্ষণ থাকবে তারপরে নষ্ট হয়ে যাবে। ভগবত গীতা অন্য জায়গায় ভগবান বলেন অনিত্যম অসুখম লোকম, এই অসুখের লোক, অসুখম লোকম, এই সুখলোকম বলা যায়নি এই জড় জগৎকে। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম, জ্ঞানের আরম্ভ হচ্ছে বোঝা যে এই সংসারে এই চারটে প্রকারের দুঃখ আছে, জন্ম মৃত্যু বৃদ্ধাবস্থা এবং রোগ। তিনটে প্রকারের দুঃখ বলুন তো কোনটে জানেন? আদি দৈবিক মানে কি? দেবতা দ্বারা যে লাভ হয় সেটা কি? যে প্রাকৃতিক যে কষ্ট, যেমন বন্যা, এসব ভূমিকম্প, হ্যাঁ এসব, বেশি গরম হওয়া, বেশি ঠান্ডা হওয়া, বন্যা হওয়া, এসব অধি দৈবিক ক্লেশ। ক্লেশ মানে দুঃখ। আর দ্বিতীয় আদি ভৌতিক ক্লেশ মানে অন্য প্রাণী দ্বারা উৎপন্ন দুঃখ। উদাহরণ মশা কামড়ায়, হ্যাঁ এটার অনুভব তো আমাদের আছে এখানে খুব ভালোভাবে। আর তৃতীয় আধ্যাত্মিক ক্লেশ মানে নিজের মন এবং দেহ থেকে উৎপন্ন হওয়ার যে দুঃখ, যেমন মানসিক টেনশন দুঃখ, খিদে পাওয়া, তৃষ্ণে পাওয়া, এটা সব এটা আধি আধ্যাত্মিক ক্লেশ। তো যতক্ষণ এই ক্লেশগুলো আছে সংসারে ততক্ষণ আমরা সুখের লাভ করতে পারবো না এই সংসারে। কিন্তু অজ্ঞানের কারণ সবাই এই সংসারে এই জড় জগতের শোষণ করে, ইন্দ্রিয়ের বিষয় ভোগ করে সুখ লাভ করতে চেষ্টা করছে সবাই। কিন্তু জ্ঞানের অভাবের কারণ ওরা জানে না যে যে জিনিসটাকে ওরা সুখ বলে ওটা আসলে দুঃখ। দেখুন কি সুন্দর ব্যাপার, ওরা ভাবছে যে আমি সুখ লাভ করছি কিন্তু আসলে ওটা দুঃখ। ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন यही संस्पर्शजा भोगा दुःखजोनय एव ते आद्यन्तवन्त कौन्तेय न तेषु रमते पुथः। বলছেন যে এই সংসারের সুখ কি সংস্পর্শ যা ভোগ, সংস্পর্শ ইন্দ্রিয়া, আমাদের ইন্দ্রিয় যে আছে সে যখন স্পর্শ করে ইন্দ্রিয়র বিষয়ের সঙ্গে, তো এই স্পর্শ থেকে উৎপন্ন জন্ম যে ভাবনা যে জন্ম নেয় তাকে আমরা সুখ বলি, যে ভোগটাকে আমরা সুখ বলি। যেহি সংস্পর্শ যা ভোগ, সংস্পর্শ স্পর্শ স্পর্শ জানেন তো, সংস্পর্শ মানে পূর্ণ স্পর্শ হওয়ার পরে যে জ মানে জন্ম নেয়, যে ভোগ জন্ম তাকে সুখ বলে আমরা সুখ বলি। কিন্তু আসলে কি এটা সুখ? এ কি কোন ধরনের এটা সুখ? প্রহ্লাদ মহারাজ বলেছেন, জন্মৈথুনাদিগৃহমেধি সুখম হিতুচ্ছম কণ্ডূয়নেন করয়োরিব দুঃখ দুঃখম তৃপ্যন্তি নেহ কৃপণা বহু দুঃখ ভাজাম। উনি বলেছেন যে এই সংসারের সুখ যেমন মৈথুন, এই সংসারের সুখে সবচেয়ে শ্রেষ্ঠ মানা যাচ্ছে কি মৈথুনের সুখ। সারা দুনিয়া এই মৈথুনের সুখের পেছনে প্রায় পাগল, তাই না? তাই জন্য এই সংসারকে মৈথুন আগার বলা যাচ্ছে, বলা গেছে শাস্ত্রে। সবাই প্রত্যেক প্রাণী শুধু মানুষ নয় প্রত্যেক প্রাণী এই মৈথুন আগারের থেকে মৈথুনের সুখে খুব মূল্যবান মানে। আর এই মৈথুন সুখ লাভ করার জন্য মানুষ প্রাণী অনেক কষ্ট লাভ করে। কিন্তু প্রহ্লাদ মহারাজ কি বলছেন, যেন মৈথুনাদি এই সুখটা কেমন তুচ্ছম, গৃহমেধি সুখম হি তুচ্ছম। আর এই সুখের ভোগ কে করে? গৃহমেধি, যার মেধ, যার বুদ্ধি, যার চেতনা, যার মতি শুদ্ধ গৃহের ভেতরে আছে, সংসারের ভেতরে আছে, তাকে গৃহমেধি বলা হয়। যে গৃহস্থাশ্রমে থাকে, যা আসলে গৃহস্থ, গৃহে স্থিত হয়ে আশ্রিত হয় ভগবানের চরণে, তাকে আমরা গৃহমেধি বলি না। যেমন আসলে যারা কৃষ্ণ ভক্ত, যারা গৃহস্থ কৃষ্ণ ভক্ত, যদি ওরা সব নিয়মের পালন ভালোভাবে করছে, ভগবানের আশ্রয় ওরা থাকছে, তাহলে ওরা গৃহস্থ বলে বলা যাবে। কিন্তু যারা গৃহে থেকে শুধু ভোগ করে, ভোগী জীবনের উদ্দেশ্য মানে, তাদেরকে আমরা গৃহস্থ বলি না, গৃহমেধি বলি। তো প্রহ্লাদ মহারাজ বলছেন, যেন মৈথুনাদি গৃহমেধি সুখম হি তুচ্ছম, এই সুখটা হচ্ছে তুচ্ছ সুখ, আসলে সুখ নয় এটা, তুচ্ছ শ্রেণীর সুখ। কিন্তু এই দুনিয়ায় আমরা এই সুখকে শ্রেষ্ঠ মানছি। এই সুখটা যদি না পাই তাহলে জীবনের অর্থ কি? জীবন নষ্ট হয়ে যাবে, আত্মহত্যা করা ভালো এই যদি সুখটা আমরা লাভ না করি। এই সুখের জন্য দুনিয়া পাগল আছে। কিন্তু প্রহ্লাদ মহারাজ বলছেন এটা তুচ্ছ তুচ্ছ সুখ। আর কোন ধরনের সুখ? কণ্ডূয়নেন করয়োর, করো আমাদের কর, কর এটা কর বলে না, হ্যাঁ কণ্ডূয়নেন, এরকম আমরা করি যখন আমরা খুজলি, খুজলি বলে, হ্যাঁ হ্যাঁ চুলকানি, চুলকানি হয় তখন আমরা এরকম করি, তো কি হয় একটু আরাম পাই, তাই না, একটু আরাম পায়। ওই সেরকম ওই মৈথুন সুখ কিংবা ইন্দ্রিয় সুখ এরকম কিছু চুলকায় হয়, আমরা এরকম করে কিছু করি শরীর উপর একটু আরাম পায়, হ্যাঁ ব্যাস ঠিক হয়ে গেল, এটা হচ্ছে ইন্দ্রিয় সুখ। তাই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন, কণ্ডূয়নেন করোর ইব দুঃখ দুঃখম, শুধু দুঃখ নয়, দুঃখের মধ্যে এটা সবচেয়ে বড় দুঃখ, সর্বশ্রেষ্ঠ দুঃখ। যে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সুখ মানে তাকে প্রহ্লাদ মহারাজ সর্বশ্রেষ্ঠ দুঃখ মানছে, সবচেয়ে বড় দুঃখ। যারা কৃপণ, কৃপণ বুঝেছেন, যারা কৃপণ, যাদের বুদ্ধি, যাদের চেতনা সংকুচিত, তারা এই প্রকারের, এই ধরনের সুখে রমণ করে। তাদের চেতনা খুব সংকুচিত, তারা আর কিছু জানি না, পশুর মতো ওরা জীবন যাপন করে। তৃপ্তি নেহ ন ইহ, মানে তৃপ্তি পায় না এরা মৈথুন সুখ এবং অন্য ধরনের যা যে ইন্দ্রিয় সুখ আছে, সেই এই ইন্দ্রিয় সুখগুলো লাভ করে ওরা তৃপ্ত হয় না, আর চায় আর চায়, মানে কোনো সন্তুষ্টি পাওয়া যায় না ইন্দ্রিয় সুখ দ্বারা। তা এইটা হচ্ছে যেহি সংস্পর্শ যা ভোগ, এইটা বলছেন ভগবান ভগবদ গীতা পঞ্চম অধ্যায়ে। আর তারপরে বলছেন দুঃখ যৌনয় এবতে, যে এই সংস্পর্শ যা ভোগ, যে ইন্দ্রিয় আর ইন্দ্রিয়র বিষয়ের সম্পর্কে স্পর্শ হয়ে যে ভোগ উৎপন্ন হয়, সেই ভোগ সুখ নয়, ওটা দুঃখের জনি, দুঃখের জননী, দুঃখের মাতা। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা একটু ধ্যান দিয়ে একটু চিন্তন মনন করুন। যে জিনিসকে আমরা সুখ বলি, ভগবান কৃষ্ণ ভগবদ গীতায় বলছেন যে সেটা দুঃখের জননী, দুঃখ জনি। জনি থেকে আমরা জন্ম নিই, তাই না? জননী, জনি এবং জননী। তো সংসারের সুখ, ইন্দ্রিয় সুখ, এটা হচ্ছে দুঃখের জননী। যদি আমরা ইন্দ্রিয় ভোগের সুখ লাভ করতে চাই, আমাদের জানতে হবে যে নিশ্চয়ই এইটা দুঃখে, দুঃখকে জন্ম দেবে, বিরাট দুঃখ। যত বেশি ইন্দ্রিয় সুখ পাবেন, তত বেশি এই দুঃখও পাবেন। মানে সুখ মানে কি? সুখ মানে একটা জননী, একটা মা, যে জন্ম দেবে, বাচ্চার নাম কি? দুঃখ। যখন কেউ ইন্দ্রিয় সুখে লাভ করছে, ওকে ভেবে দেখা উচিত যে এখন আমি ইন্দ্রিয় সুখ লাভ করছি, কিন্তু পরে আমার দুঃখ লাভ করব। ইন্দ্রিয় সুখ লাভ করার সময় ভাবা উচিত, ভেবে দেখা উচিত যে বাইরে দ্বারের সামনেই, এখানে বাইরে এই দুঃখ মশায় দাঁড়িয়ে আছেন প্রবেশ করার জন্য, আর অনুমতি নিয়ে উনি প্রবেশ করবেন না, জোর করে প্রবেশ করে দেবেন আমাদের জীবনে। আমি আসব কি এরকম বলবেন না, আমি আসতে পারি এরকম বলবে না। আমি বলছি না, আসবে না, আসবে না, একেবারে আসবে না আমার বাড়িতে, ও চলে আসবে। কিন্তু কত জোর করে আমরা চেষ্টা করি ওকে বাইরে রাখতে, কিন্তু ও তো খুব প্রবল, ও চলেই আসবে আমাদের জীবনে। আমরা খুব চেষ্টা করার পরেও জোর করে আমাদের জীবনে প্রবেশ করবে, এটা প্রকৃতির নিয়ম, এটা তো হবে। ইহি সংস্পর্শ যা ভোগ দুঃখ যৌনয় এবতে। আর এইটা ইন্দ্রিয় সুখের, মানে সংসারের জড় জগতের সুখের প্রথম লক্ষণ কি? যে এ দুঃখের জননী। আর দ্বিতীয় লক্ষণটা কি, যার বর্ণনা এই শ্লোকে ভগবান করেছেন? আদ্যন্তবন্ত কৌন্তেয়, হে কুন্তি পুত্র, এই ইন্দ্রিয় সুখের লক্ষণ কি? আদি আর অন্তবন্ত, তার আরম্ভ হয় আর সেটার অন্তও হয়, মানে এটা ক্ষণিক সুখ, এটা শাশ্বত নয়, ক্ষণিক সুখ। ন তেষু রমতে বুধঃ, আর যারা বুদ্ধিমান লোক তারা এই ইন্দ্রিয় ভোগের সুখে রমণ করে না কখনো, তারা জানে যে যদি আমি এখন সুখ পাওয়ার চেষ্টা করি, পরেও খুব আমার বেশি দুঃখ লাভ করতে হবে। মানে বুদ্ধিমান লোককে যে ইন্দ্রিয় সুখ মানে বাইরে জড় জগতের সুখ থেকে বিরক্ত থাকে, আর ইন্দ্রিয় সুখ স্পর্শ সম্পর্ক ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়ের সম্পর্ক। উদাহরণ, যেমন আমাদের চোখ, আমার ইন্দ্রিয় এটা একটা ইন্দ্রিয় তাই না? চোখের তৃপ্তি কি করে হয়? হ্যাঁ, চোখ কি করে সুখ পায়? দেখে। কি দেখে? রূপ দেখে। ভালো রূপ দেখলে চোখটা সন্তুষ্ট হয়ে যায় তাই না? তারপরে কানটা কি করে সন্তুষ্ট হয়? শ্রবণ করে। কিসের? ধ্বনি, ধ্বনি শ্রবণ করে। মানে চোখের জন্য, চোখ হচ্ছে ইন্দ্রিয় আর চোখের বিষয় হচ্ছে রূপ, আর একটা ইন্দ্রিয় হচ্ছে কান, কানের বিষয় হচ্ছে ধ্বনি কিংবা শব্দ। আমাদের নাক হচ্ছে আর একটা ইন্দ্রিয়, নাকের বিষয় হচ্ছে গন্ধ তাই না? আর একটা ইন্দ্রিয় হচ্ছে আমাদের জিভ, আর তার বিষয় হচ্ছে স্বাদ। আর পাঁচটা ইন্দ্রিয় কোনটা
কি বলে?
চামড়া, চামড়া, টক টক টক, আমাদের টক। এইটার বিষয় কি? স্পর্শ। তো আমাদের এই পাঁচটে যে জ্ঞানেন্দ্রিয়, যে ইন্দ্রিয়ের দ্বারা আমরা বাইরের জ্ঞান লাভ করি, আর ইন্দ্রিয় সদা চেষ্টা করে যে আমার বিষয়ের প্রতি সম্পর্ক হয়। চোখ চাইছে সুন্দর রূপ কোথায়, কান চাইছে সুন্দর ধ্বনি কোথায়, জিভ চাইছে সুন্দর ভালো ভালো স্বাদ কোথায় তাই না? এভাবে আমাদের সমস্ত যে ইন্দ্রিয় সে খোঁজ করে যে তৃপ্ত করার জন্য আমার বিষয় কোথায়, আর এইটা হচ্ছে আমার আমাদের জীবনের ইতিহাস বর্ণন, এইটাই চলছে। কোনো কীড়া হোক, জন্তু হোক, হাতি হোক, বাঘ হোক, মানুষ হোক, সবাই জীবনের ইতিহাসটা এইটাই, ব্যাস সবাই খুঁজছে ইন্দ্রিয়কে তৃপ্ত কি করে করা যায়। কিন্তু ভগবান তো ঘোষণা করিয়ে দিয়েছেন যে এইভাবে যদি আমরা ইন্দ্রিয় সুখ লাভ করতে চেষ্টা করি দুঃখই পাবো, আর কিছুই পাবো না। আর শ্রীল প্রভুপাদ ওনার গ্রন্থে সুন্দরভাবে বর্ণনা করেছেন যে কিভাবে প্রত্যেক ইন্দ্রিয় যখন তার বিষয়ের প্রতি সম্পর্ক করার চেষ্টা করে তো কিভাবে এটা খুব কষ্টের ব্যাপার, ডেঞ্জারকে কি বলে, বিপদ, 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 বিপদের ব্যাপার। যেমন কয়েকটা জন্তু থাকে, আপনি হয়তো দেখেছেন যে আগুনের প্রতি এরকম আকর্ষিত হয়, সোজা আগুনের ভেতরে চলে যায়, ও প্রকাশ থেকে খুব আকর্ষিত হয়, দেখেছেন? ওরা রাত্রে বেলায় ওদের জন্ম হয় আর ভোরের আগে ওদের মৃত্যু হয়। ওদের সারা জীবনটা হচ্ছে একটা রাত্রির জীবন, আমাদের একটা রাত্রি, ওদের সারা জীবন, ওদের 100 বছর, ওদের 100 বছর, আমাদের 6 ঘন্টা 8 ঘন্টা এরকম। ওদের জন্ম হয়, সংসার হয়, ওদেরও ইলেকশন হয়, ওদের প্রধানমন্ত্রী নাকি ওদের হয়, রাষ্ট্রপতি হয়, সব কিছু ওদের হয়ে যায়, বাচ্চা হয়, সব কিছু হয়, আর ভোরের আগে সব শেষ। কিন্তু তাদের বিশেষ ব্যাপার হচ্ছে যে ওরা আলোর প্রতি আর বিশেষ করে আগুনের প্রতি বেশি আকর্ষিত হয়। আগুন দেখলেই ওরা সহ্য করতে পারে না, সোজা চলে যায় আগুনের ভেতরে। আগুনের ভেতরে গিয়ে কি হয়? মৃত্যু। ও যে চোখ চোখ দেখে, সুন্দর রূপ, এই রূপটা আমাকে খুব ভালো লাগে, সেরকম আমরাও দেখি আমাদের রূপ, আমরা চাই সুন্দর স্ত্রী কোথায়, সুন্দর বিভিন্ন প্রকারের রূপ কোথায়, আমাদের চোখ চাইছে, আর তারপরে আমাদের পুরো জীবনটা তার পেছনে যাওয়ার জন্য এই চেষ্টাতে আমার জীবন নষ্ট হয়ে যায়। তারপরে কান, হিমালয়তে একটা মৃগ আছে যাকে কস্তুরি মৃগ বলে, নাম শুনেছেন? কস্তুরি মৃগের বিশেষ ব্যাপার কি বলুন তো, কেউ জানে? নাভি থেকে খুব সুন্দর একটা গন্ধ আসে, মানে ওর কি বলে কেমিক্যাল, একটা পারফিউম গন্ধ আছে, আর এই গন্ধ এত তীব্র যে তাকে নিয়ে অনেক ওই বড় বড় কোম্পানি তো এই সেন্ট পারফিউম বানায়, খুব মূল্যবান জিনিস ওটা। এখন যে এই কস্তুরি মৃগ এই গন্ধটা আসছে নিজের শরীর থেকে, কিন্তু ও জানতে পারছে না যে এই গন্ধটা আসছে কোথা থেকে, এত ভালো সুগন্ধ, ও পাগল হয়ে যায়, কোথায় কোথায় এই সুগন্ধটা কোথায় থেকে আসছে। ও ভাবছে এখানে এখানে এখানে, জঙ্গলের ভেতরে পালায় পালায় পালায়, খুব পালায় পালায়, হাঁপিয়ে গিয়ে পড়ে গিয়ে মরে যায়, কিন্তু জানতে পারেন যে আমার শরীর থেকেই এই গন্ধটা আসছে, কোথায় থেকে আসছে কোথায় থেকে আসছে খুঁজতে চায়। এরকম ওর জীবনটা নষ্ট হয়ে যায়। এটা আর একটা উদাহরণ যে আমাদের নাকের পেছনে যদি আমরা যাই কিভাবে জীবনটা নষ্ট হয়ে যায়, এটা সুখ নয় দুঃখ হয়। তারপরে জীব, কালকে রাত্রে আমি হাঁটতে গিয়েছিলাম বাইরে, ওখানে একটা পুকুর আছে মন্দিরের বাইরে ওইদিকে, রাত্রিবেলায় ওই গ্রামের লোক টর্চ নিয়ে এসে দেখছে জলের ভেতরে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, একটা হাতে লাঠি আছে, লাঠি কিনা মাছ মাছের জন্য তো, মাছ মারার জন্য দাঁড়িয়ে আছে, কি করে একটা জন্তু না কীড়া না কি একটা ওখানে লাগাবে, হ্যাঁ বড়শি, আর ওই মাছি মাছি বলে না, ফিশ ফিশ মাছ মাছ, তো মাছ দেখছে এখন তো আমার সানডে ফিস্ট হয়ে গেল, রসগোল্লা রসমলাই আমার জন্য খুব ভালো ফিস্ট, তো দেখি তো, আর ও যায় মুখটা খুলে আর ওকে খেতে চেষ্টা করে, আর লোকটা কি করে তুলে ফেলে, মৃত্যু হয়ে যায়। ওর জীবের পেছনে ওর জীবনটা নষ্ট হয়ে যায়। তারপরে কি রইল আমাদের টক, হাতি, হাতি দেখেছেন আপনারা কোথায়? হ্যাঁ এখানে বাংলাদেশে হাতি আছে, আছে আছে তো, চিড়িয়াখানায় না এমনি আসে, আচ্ছা মায়াপুরেও আছে তো, মায়াপুরে গেছে আপনারা? মায়াপুরে আছে হাতি, তো যদি হাতিকে ধরা মানে ইচ্ছে থাকে কার, খুব মুশকিল না, এত বড় প্রাণী কি করে ধরা যায়, জীবন তো যদি ধরতে হয় খুব মুশকিল, তাই জন্য যা শিকার শিকারী বলে না কি বলে শিকারী, ও কি করে একটা খাড্ডা ই করে তার উপরে ঘাস ফাঁস ওখানে লাগিয়ে দেবে, মানে কেউ বুঝতে পারবে না যে এখানে গর্ত আছে এখানে, আর এখানে একটা স্ত্রী হাতিকে দাঁড়িয়ে থাকবে এখানে বেঁধে রাখবে, এখন হাতি ওখান থেকে দেখবে এখানে স্ত্রী হাতি আছে ওখানে, তো স্পর্শ করার ইচ্ছে দৌড়ে চলে আসবে হাতির কাছে, আর ও তো জানে না যে এখানে গর্ত আছে, গর্তে পড়ে যাবে, তখন গর্তে পড়ে যাবে, এত ভারী শরীর তো বাইরে আসতে পারবে না, তারপর শিকারী ওকে বেঁধে নিয়ে যায়। তারপরে আবার এখন কি রইল, কান, আরেকটা শিকারী মৃগকে ধরতে চায়, ও কি করে যেমন এ প্রভু বাঁশুরি বাজাচ্ছিল না, এরকম সুন্দর বাঁশুরি বাজায় কিংবা অন্য কোনো বাদ্য বাজায়, হরিণটা বিচার করে এত সুন্দর আওয়াজ ধ্বনি কোথা থেকে আসছে, মধুর সঙ্গীত, যাই দেখি 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 ও কোথায় জঙ্গলের ভেতরে আছে, কিন্তু বাইরে দৌড়ে 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 চলে আয় আসে এখানে, আর সোজা ওখানে শিকারী ওর জন্য একটা কি বলে ট্র্যাপ, হ্যাঁ জাল, একটা জাল রেখেছে ওই হরিণটা আটকে যায় জালের ভেতরে। এভাবে প্রভুপাদ বোঝাচ্ছেন যে আমাদের পাঁচ ইন্দ্রিয়, আমাদের কর্ম জ্ঞানেন্দ্রিয় কিভাবে আমাদের ধোকা দেয়। আমরা শুধু জীবনভর ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার চেষ্টায় আমরা জীবন যাপন করি, কিন্তু শেষে কি হয়? শুধু মৃত্যু, দুঃখ আর মৃত্যু, ব্যাস। তাই জন্যে না তেষু রমতে বুধঃ, বুদ্ধিমান ব্যক্তি এই ইন্দ্রিয় সুখে রমণ করে না। রূপাদ আর একটা উদাহরণ দিতেন, যখন উঠ উঠ খায় কাঁটা, কাঁটা পছন্দ করে উঠ খেতে, উঠ দেখেছেন, ও কাঁটা খায়, আর কাঁটা খাওয়ার সময় কি হয়, ওর মুখের ভেতরে ওই কাঁটাটা লেগে যায় আর রক্ত বেরোয়, আর নিজের রক্তর স্বাদটা ও নেয়। আর ও এত মূর্খ যে বুঝতে পারছে না যে আমি নিজের খুনে রক্তের আমি স্বাদটা নিচ্ছি। ও ভাবছে এটা হচ্ছে কাঁটার স্বাদ, আহা কত কত স্বাদিষ্ট, সুস্বাদু, আর খায় আর খায়। কিন্তু কি হচ্ছে, কত হানি হচ্ছে ওর, নিজের রক্ত ও স্বাদ নিচ্ছে, কিন্তু ভাবছে যে কাঁটা এটা খুব স্বাদিষ্ট। এইভাবেই আমরা ইন্দ্রিয় তৃপ্তি করি আর ভাবি আহা কত সুখ পাচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারছি না যে এটা আসলেই আমাদের রক্ত। আর বিশেষ করে এই মৈথুনের সুখ, প্রভুপাদ বলেন যে মৈথুনের সুখ যে আমাদের বীর্য, এটা বীর্যটা কি রক্ত দিয়ে তৈরি হয়। একটা বুন্দ বীর্য উৎপাদন করার জন্য না 40 বুন্দ রক্তের দরকার হয়, এরকম কিছু একটা রেশিও আছে। হ্যাঁ, অনেক অনেক মানে বুন্দ বুন্দ বলে না, ফোঁটা ফোঁটা, অনেক ফোঁটা রক্ত দরকার। তো যখন আমরা বীর্য নাশ করি, আমাদের মানতে হবে যে আমরা রক্ত নাশ করছি। আর আমরা ভাবছি যে কত ভালো, কত সুখ পাচ্ছি, কিসের সুখ? আমাদের রক্তের নাশ হওয়ার সুখ। তো এইভাবে প্রভুপাদ বুঝাচ্ছেন যে এই ইন্দ্রিয় সুখ হচ্ছে খুব নিকৃষ্ট, তুচ্ছ, এই সুখে রমণ করা আমাদের জন্য ভালো নয়। ঋষভদেব মহারাজ শ্রীমদ ভাগবতে নিজের পুত্রদের উপদেশ দিচ্ছেন, নায়ম দেহ দেহ ভাজাম লোকে কষ্টান কামান অর্হতে বিড়ভুজাম ইয়ে তপো দিব্যম পুত্র কায়েন সত্ত্বম শুদ্ধ ইয়স্মাদ ব্রহ্ম সৌখ্যম ত্বনন্তম। উনি বলছেন ওনার 100 ছেলে ছিল, 100 পুত্র, আর ওনাদের বলছেন যে দেখো তোমরা এখন যুব অবস্থায় এসে গেছো, এখন তোমাদের বুদ্ধি বুদ্ধির ব্যবহার করে জীবনযাপন করতে হবে। ন অয়ম দেহ দেহ ভাজাম লোকে কষ্টান কামান অর্হতে বীরভুজাম যে, এই শরীরের প্রয়োগ প্রয়োগ বলে না, ইউজ ইউটিলাইজেশন কি বলে, প্রয়োগ, এই শরীরের প্রয়োগ শুধুমাত্র ইন্দ্রিয় তৃপ্তি করার জন্যে তুমি এই মনুষ্য দেহ লাভ করনি। এই ইন্দ্রিয় সুখ তো যে বিষ্টা যে খায় কি বলে পিগ হককে, শুকর, শুকর শুকরও লাভ করতে পারে, কিন্তু তুমি তো তোমরা তো মনুষ্য আর ও তো শুকর, ইন্দ্রিয় ভোগ তো ও করতে পারে। তাই জন্যে ওর 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 মতন ইন্দ্রিয় সুখ তুমি না তোমরা না করো, এটা শোভা দেয় না তোমাদের। নায়ম দেহ দেহ ভাজাম লোকে কষ্টান কামান, কষ্ট করে এই ইন্দ্রিয় ভোগ করবে আর আর অনেক কিছু কষ্ট আসবে জীবনে। নায়ম দেহ দেহ ভাজাম লোকে কষ্টান কামান অর্হতে বীরভুজাম ইয়ে তপো দিব্যম পুত্র কায়েন সত্ত্বম। তোমরা তপস্যা করো, কোন ধরনের তপস্যা? দিব্য তপস্যা, সংসারের জড়জগতের তপস্যা নয়, দিব্য তপস্যা। এ দিব্য তপস্যা করলে কি লাভ হবে? ব্রহ্ম সুখম, ব্রহ্ম সৌখ্যম তো অনন্তম, অনন্ত ব্রহ্ম সুখে লাভ হবে। আপনাদের মনে হবে ইন্দ্রিয় সুখের লক্ষণটা দুটো লক্ষণ ছিল, কি লক্ষণ? প্রথম লক্ষণ আমি যে বর্ণনা করলাম এই মাত্র একটু আগে, ভগবান বলেছেন না, এই সংস্পর্শে যা ভোগ আর দুঃখ যৌন এবতে, বললাম দুটো লক্ষণ লক্ষণ আছে, কি? একটা ওটা দুঃখের জননী, আর দ্বিতীয় লক্ষণটা কি? হ্যাঁ, ওটা ক্ষণিক, আদন্ত আদি আর অন্তবন্ত, আরম্ভ হয় শেষও হয়, ওটা ক্ষণিক সুখ। এই দুটো লক্ষণ জড় জগতের সুখে, কিন্তু এই এই হচ্ছে সুখটা হচ্ছে ব্রহ্ম সুখ, জড় জগতের সুখ নয়, ব্রহ্ম সুখ, আধ্যাত্মিক সুখ। আর এই লক্ষণটা হচ্ছে অনন্তম, যার অন্ত নেই, যে কখনো শেষ হবে না, এই রকম সুখের জন্য তপস্যা করো তুমি। এইভাবে মহারাজ ঋষভদেব নিজেদের পুত্রদের উপদেশ করছেন, আমাদের জন্য ও এই উপদেশটা অনুসরণীয় এবং শ্রবণীয়। আমাদের ইন্দ্রিয় সুখের পেছনে যদি আমরা যাই, এই ব্রহ্ম সুখ লাভ করতে পারবো না। এই ইন্দ্রিয় সুখ হচ্ছে অন্তবন্ত, অন্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে শীঘ্রই, কিন্তু ব্রহ্ম সুখের লক্ষণ কি? অনন্তম, ওর অন্ত হবে না, কবেই শেষ হবে না, ওরা তো ওটা তো বেড়ে যাবে, বাড়বে বাড়বে, আগে আগে চলে। নূনম প্রবত্ত কুরুতে বিকর্ম ইয়দ ইন্দ্রিয় প্রীতি আপ্রণতি ন সাধু মন্যে ইয়তাত্মনো ইয়মসন্নপি ক্লেশদ আসদেহ। উনি বলেন যে শোনো, তোমরা এখন ছেলে আছো, কিন্তু এই যৌবন অবস্থার যে ইন্দ্রিয় প্রবল থাকে, কিন্তু এখন এই ইন্দ্রিয় প্রবল আছে বলে পাগল হয়ে এই ইন্দ্রিয় সুখের পেছনে পালাবে না তুমি। এটা তো পশুও লাভ করতে পারে, এটা পাপ। যেমন কেউ মদ খেয়ে উন্মত্ত হয়ে যায়, সেভাবে যে ইন্দ্রিয় সুখের পেছনে পালায়, সেও পাগলের মতন ব্যবহার করে, এটাও এক প্রকারের পাগল, পাগল পথ। তো এই ধরনের আমাদের শিক্ষা দিয়েছেন মহারাজ ঋষভদেব, যে আসলে আমরা আসলে সুখটা লাভ করার চেষ্টা করা উচিত। এই ইন্দ্রিয় সুখ আসলে সুখ নয়, মিথ্যা সুখ, এটা আসলে দুঃখ। তাহলে এটা হলো একটা প্রকারের সুখ, যে জড় জগতে সবাই যে জিনিসকে সুখ মানে সেটা আসলে সুখ নয়, দুঃখ। তার চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ব্রহ্মসুখ। ব্রহ্মসুখ মানে নিরাকার ব্রহ্মের যে সুখ, এই জড় জগতের পরে বৈকুণ্ঠ জগতের আগে ব্রহ্ম জ্যোতি আছে, ভগবান কৃষ্ণ দিব্য শরীরের যে তেজ কিংবা যে কান্তি, যে কিরণ, তাকে ব্রহ্মজ্যোতি বলা যায়। সেই ব্রহ্মজ্যোতি গতি যদি লাভ করা যায়, তাহলে এই সংসারের দুঃখ থেকে আমরা মুক্ত হয়ে যাব। একে ব্রহ্মসুখ বলে। আসলে এই ব্রহ্মসুখটাও আসলে সুখ নয়, এটা নিবৃত্ত অবস্থা, মানে যখন যে অবস্থায় আমাদের জড় জগতের দুঃখ দুঃখের মুক্তি হয়, সেই অবস্থাকে ব্রহ্মসুখ বলে। বুঝেছেন আপনারা? মাইনাস জিরো আর প্লাস এই জানেন তো? হ্যাঁ, মাইনাস জিরো প্লাস, দুঃখ হচ্ছে মাইনাস, আনন্দ হচ্ছে প্লাস, আর শূন্য জিরো হচ্ছে তটস্থ অবস্থা। এই ব্রহ্মসুখ হচ্ছে তটস্থ অবস্থা, যেখানে দুঃখ নেই, কিন্তু দুঃখ না থাকলে এত এক এক প্রকার এক ধরনের শান্তি হয়, এই তাকে আমরা সুখ বলি। প্রাচীন কালে যে রাজাগুলো হতো তারা দণ্ড দিত কিভাবে জানেন? যদি একটা চোর ধরা যেত, চোরকে গিয়ে উল্টো করে ওকে জলের ভেতরে ঢুকিয়ে দিত, ওর জলের ভেতরে ঢুকিয়ে ওকে রাখতো আর নিচে জলের ভেতরে, ও বেচারা খারাপ অবস্থা, শ্বাস নিতে পারছে না। কিন্তু কয়েকক্ষণ পর যখন ও প্রায় মারা যাচ্ছে তখন উঠাচ্ছে ওপরে, তারপরে ও ব্রিদিং মানে কি শ্বাস, কি বলে শ্বাস না, শ্বাস নিতে পারে। যখন শ্বাস নেয় ভাবে আহ এটা কি সুখ লাভ করছি আমি, বাহ, তাই না? কিন্তু এটা কি সুখ? আমরা তো এখন শ্বাস নিচ্ছি, আমরা আমাদের তো অনুভব হচ্ছে না যে এটা কত সুখ, বা আমি শ্বাস নিচ্ছি এরকম অনুভব হচ্ছে না, এটা তো সাধারণ অবস্থা, এটা কোনো বিশেষ অবস্থা তো নয়। কিন্তু ও এত দুঃখের অনুভব করেছে কেননা ও শ্বাস নিতে পারলো না, তাই জন্য এখন যখন ও শ্বাস নিতে পারছে ও ভাবছে আহ এত সুখ, দুঃখের নিবৃত্ত অবস্থা এটা হচ্ছে সুখ, বুঝেছেন? কিন্তু এখনো এটা আনন্দ নয়, দুঃখ সুখ এবং আনন্দ এই তিনটে আলাদা জিনিস। আনন্দ তো ব্রহ্মসুখ, যে জ্ঞান যোগীরা আছে যারা নিরাকার ব্রহ্মে লীন হওয়ার ইচ্ছা রাখে মনে, যদি ওরা সফল হয়েও যায় ওরা ওখানে নিরাকার ব্রহ্মের সুখ যাকে ব্রহ্মানন্দ বলে তার অনুভব করে। আসলে এটা আনন্দ নয়, কিন্তু এমনি একটা সাধারণ ভাষায় আনন্দ বলে, তাই জন্য এটা বলা হয় ব্রহ্মানন্দ। কিন্তু সেখানেও আসলের আনন্দ লাভ করা যায় না। কেন? কেন ওখানে কোনো রস নেই, রসহীন জীবন। একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, যদি ভগবান আপনার সামনে আসে আর বলে আমি আপনাকে বর দেওয়ার ইচ্ছুক, তুমি হয়তো এখন যেমন আছো সেভাবেই থাকো, কিংবা পূর্ণ জড় জগতের সবচেয়ে ধনী ব্যক্তি আমি তোমাকে করে দেব এক্ষণে, কিন্তু তুমি একাই থাকবে, সারা পৃথিবীতে একাই থাকবে, খুব ধন থাকবে তোমার কাছে, ইন্দ্রিয় তৃপ্তির সাধন থাকবে, সব ভালো খাওয়ার জিনিস সব কিছুই থাকবে, বড় বড় থাকার ব্যবস্থা, কাপড় জামা সব কিছু উত্তম, কিন্তু আর কারো সঙ্গ পাবে না, একাই থাকবে, আর কেউ থাকবে না পৃথিবী লোকে। বলো কি চাও, কি চাইবেন আপনারা, কি চাইবেন? এখন যে অবস্থায় আছি সেখানে থাকলে ভালো, কেন? এত ভোগ করার যে সুযোগ পাবে কেন? বলো কেন এভাবে বলবে ভগবানকে? অন্য কেউ নেই, অন্য কেউ নেই মানে রসের আদান প্রদান সম্ভব না, একাই থেকে কি লাভ? অর্জুন ভগবদ গীতা ভগবানকে বলেন হে কৃষ্ণ, যদি আমিও যুদ্ধ করি আর আমরা বিজয়ী হয়ে যাই আর আমাদের যে ভাইগুলো আছে সবাই ওদের সব মৃত্যু হয়ে যাবে, তার কার সঙ্গে আমি ভোগ করব রাজ্যের? একাই থাকব, একা রাজ্যের ভোগ করব, কি লাভ? একাই থাকতে আমি চাই না। মানে একা থেকে যখন আমাদের প্রিয়, আমাদের বন্ধু বান্ধবের সঙ্গ পাই না, রসের ভালোবাসার আদান প্রদান করার কোনো সুযোগ পাই না, তাহলে জীবন কি অর্থ, কোনো মূল্য নাই। সেভাবে নিরাকার ব্রহ্মে গিয়ে ব্রহ্মানন্দ লাভ নিশ্চয় করছে, কিন্তু রসের আদান প্রদান নেই, শুধু অস্তিত্ব আছে, ব্যাস বসে আছে এখানে চুপচাপ করে বসে আছে, শাশ্বত জীবন, মৃত্যু নেই, জন্ম নেই, বৃদ্ধাবস্থা নেই, রোগও নেই, তিন প্রকারের ক্লেশ নেই, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক ক্লেশ নেই কিছু, কিন্তু চুপচাপ বসে আছে সুখ। ওম শান্তি শান্তি শান্তি, এটা হচ্ছে শান্তির অবস্থা। কিন্তু শান্তিও আত্মাকে সন্তুষ্ট করতে পারে না। কেন করতে পারে না? আত্মার স্বরূপটা হচ্ছে সচ্চিদানন্দ, আনন্দ, শুধু সৎ নয়, শুধু সৎ এবং চিত নয়, সৎ চিত আনন্দ। সৎ মানে শাশ্বত, চিত মানে জ্ঞান, আর আনন্দ মানে আনন্দের পূর্ণ। যতক্ষণ না আনন্দ, আসলের আনন্দ আমাদের জীবনে না আসে, ততক্ষণ আত্মা সন্তুষ্ট হবে না, সম্ভব নয়। তাই জন্য ব্রহ্মানন্দ যে দ্বিতীয় প্রকারের সুখ, এটা বটেই শ্রেষ্ঠ ইন্দ্রিয় সুখ থেকে, তবুও এটা, এই সুখ লাভ করে আমরা সন্তুষ্ট হতে পারব না। তারপরে তৃতীয় শ্রেণীর সুখ, যে সর্বশ্রেষ্ঠ, সেটা কি? চিদানন্দ। হ্যাঁ, কি কিন্তু ওটা, এই সুখটা কি, কি করে লাভ করা যায়? হ্যাঁ, ভগবানের দাসত্ব স্বীকার করে, ভগবানের সেবা করে, ভগবানের ভক্তি করলে, কৃষ্ণ ভক্তির পথে আসলে দিব্য আনন্দের লাভ করা যায়। এইটা হচ্ছে আনন্দ। শুধু দুঃখ থেকে নিবৃত্ত অবস্থা কিংবা শান্তি কিংবা সাধারণ সুখ নয়, এটা হচ্ছে আসলের আনন্দ। প্লাস মাইনাস আর জিরো থেকে আমরা এগিয়ে গেছি, এখন প্লাস এ চলে এসেছি। প্রহ্লাদ মহারাজ বলেন, উনি একটা শ্লোক বলেছেন, হরি ভক্তি শুদ্ধোদয়ে তৎসাক্ষাৎকরণ আহ্লাদ বিশুদ্ধাব্ধি স্থিতস্য মে। উনি বলেছেন, যে সময় থেকে আপনার দিব্য দর্শন আমি করলাম, আপনার দিব্য সেবার আনন্দ লাভ করলাম সাক্ষাৎ, সেই সময় থেকে কি হলো? গোষ্পদায়ন্তে ব্রাহ্মণি ইয়ে সুখানি, গোষ্পদায়ন্তে সুখানি, আমি যে যে গায়ের যে গাভীর বাচ্চাকে কি বলে, হ্যাঁ বাছুর, যে বাছুরের পায়ের তলায় খুর, খুরের তলায় যত যত জল ওখানে আসে, ওই জল কত? এতই জল। আর এত জলের কি তুলনা আমরা সমুদ্র থেকে করতে পারি? সমুদ্র, সমুদ্র কত বিরাট, বিশাল। আর এই যে বাছুরের খুরের নিচে যে জল আসে, সেটা কত? অল্প, অল্পই, তুলনা তো করাই যায় না। ব্রাহ্মণ্যপি জগৎগুরু গোষ্পদায়ন্তে সুখানি, কি এই যে ব্রহ্মসুখ, এমন যেমন ওই বাছুরের খুরের তলায় যে জল, আর ভক্তির আনন্দ, ভগবান কৃষ্ণের সেবা করার আনন্দ কেমন? অনন্ত সমুদ্রের মতন, সাগরের মতন, মানে কোনো তুলনার ব্যাপারই নেই, অতুলনীয় আনন্দ। তাহলে এই তিনটে, তিন প্রকারের সুখ, একটা হলো কোনটা? মাইনাস মানে কোনটা, কোনটা? ইন্দ্রিয় সুখ, এই জড় জগতের সুখ। দ্বিতীয়টা ব্রহ্মানন্দ, ব্রহ্মসুখ। আর তৃতীয়টা ভক্তির সুখ, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সুখ। তাই জন্য প্রভুপাদ বলেছেন, চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি, এটা আসলের আনন্দ। আর ভগবানের ভক্তি করলে এই আনন্দের অনুভব শীঘ্রই এসে যায়। এরকম নয় যে আমাদের শুদ্ধ ভক্ত হওয়ার পরেই আমরা আনন্দ লাভ করতে পারি, হ্যাঁ, সেই আনন্দ যে শুদ্ধ ভক্তির অবস্থায় আমরা অনুভব করব, সেটা অবশ্যই শ্রেষ্ঠ আনন্দ ভক্তির মধ্যেও। কিন্তু যখন আমরা ভক্তি করার আমরা আরম্ভ করি, সেই সময়ও একটু আনন্দ লাভ করি। আপনারা করছেন সবাই? আর এই আনন্দটা আপনাকে প্রেরণা দিচ্ছে এগিয়ে যাওয়ার জন্য ভক্তি পথে। যদি আপনারা রস পেতেন না, যদি আনন্দ পেতেন না এই ভক্তির পথে, কেন ভক্তি করতেন? কেন সিনেমা যাওয়া, টিভি দেখা, এই করা ই করা আপনি বন্ধ করতেন? বন্ধ করেছেন না? করেছেন তো? এই ইন্দ্রিয় সুখ থেকে নিবৃত্ত কেন থাকতেন আপনি? হ্যাঁ, কেন হতেন? কেন আপনারা রস পেয়েছেন, এই ভক্তির রসের অনুভব হয়েছে। রসবর্জম রসপ্রিয়স্য পরম দৃষ্টা নিবর্ততে, পরম স্বাদ, একটা শ্রেষ্ঠ স্বাদ আপনি পেয়েছেন আপনার জীবনে। তাই জন্য ওই নিম্ন শ্রেণীর স্বাদটা আপনারা সহজ ত্যাগ করতে পারছেন। আপনারা তো হিমালয়ের মধ্যে যোগী নয়, ঢাকায়, যশোরে, চট্টগ্রামে, খুলনায় আপনারা সব থাকেন, শহরে থাকেন, নগরে থাকেন, আপনার বিশ্ববিদ্যালয়ে যান, পড়াশোনা করুন, নাহলে চাকরি করুন, সাধারণ মানুষ আপনারা অন্যদের মতো। কিন্তু আপনারা কিভাবে এই ইন্দ্রিয় সুখটাকে ত্যাগ করতে পারছেন? কেন কেন এই বিশেষ একটা শ্রেষ্ঠ স্বাদ আপনি পাচ্ছেন? মানে এখনই আপনারা ভক্তি শুরু করেছেন, আরম্ভ করেছেন, তাই না? কার এক মাস হয়ে গেল, কার এক বছর হয়ে গেল, কার 2 বছর, 3 বছর, 4 বছর হয়ে গেল। হ্যাঁ, অল্প সময়ের ভেতরে আপনারা ইন্দ্রিয় তৃপ্তি ত্যাগ করতে পারছেন, কি চমৎকার! এটা যে জিনিসের পেছনে সারা দুনিয়া পাগল, হ্যাঁ, এই জিনিসটা আপনি সহজ ত্যাগ করতে পারছেন, কি চমৎকার না এটা! কেন, কিভাবে করতে পারছেন? কেন আপনারা একটা বিশেষ শ্রেষ্ঠ সুখের আনন্দের অনুভব করছেন, অল্প কেন না হোক, কিন্তু ওটা আছে। আর ওই অল্প আনন্দ আপনাকে প্রেরিত করছে এগিয়ে যাওয়ার জন্য। আর যত আপনি এই পথে আগে বাড়বেন, যত উন্নতি এবং প্রগতি করবেন এই পথে, তত আপনার আনন্দ বেশি বাড়বে। আর যখন শুদ্ধ ভক্তি কৃষ্ণ প্রেমের অবস্থায় লাভ করবেন, সেই সময় দিব্য আনন্দ চান সবাই? চান? তাহলে এটা আমাদের জীবন। আমরা কোনো সাধারণ সুখের পেছনে যাই না, যে নকলি নকলি বলে না কি বলে, নকল করার যে রত্ন, যে কাচের যে ভাঙা ও কাচের যে চুর পড়ে আছে রাস্তায়, তার পেছনে আমরা যাই না। আমরা আসল জিনিস চাই, আসল রত্ন, এসব নকলের মাল আমরা চাই না, তাই না? তাই জন্য আপনারা খুব বুদ্ধিমান, আসল জিনিস পেতে আপনারা এসছেন, আর সব নকলের জিনিস আপনারা ত্যাগ করেছেন সহজে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সকালে আমরা যে আলোচনা করছিলাম একটা সুন্দর শ্লোকের ব্যাপারে, মনে আছে আপনার? এখানে লেখা আছে, আমরা শ্লোক পাঠ করি, আপনার এই শ্লোকটা কণ্ঠস্থ করতে চেষ্টা করবেন। হ্যাঁ, আপনাদের বিশ্ববিদ্যালয়ে এত বড় বড় গ্রন্থ আপনাদের পড়াশোনা করতে হয়, অনেক কিছু মনে রাখতে হয়, তাহলে এই কয়েক শ্লোকগুলো মনে রাখলে কি ক্ষতি আছে? নেই না, ভালো না? ঠিক আছে, কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তম অদ্বৈব বেবিষতু মানস রাজহংস প্রাণ প্রয়াণ সময়ে কফবাত পিত্তৈঃ কণ্ঠাবরোধন কণ্ঠাবরোধন বিধৌ শরণং কুতস্তে কৃষ্ণ ত্বদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তম অদ্বৈব বিশতু মে মানস রাজহংসঃ প্রাণ প্রয়াণ সময়ে কফবাত পিত্তৈঃ কণ্ঠাবরোধন বিধৌ স্মরণং কুতস্তে কৃষ্ণ ত্বদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তম অদ্বৈব বিশতু মে মানস রাজহংসঃ প্রাণ প্রয়াণ সময়ে কফবাত পিত্তৈঃ কণ্ঠাবরোধন বিধৌ স্মরণং কুতস্তে বলুন তো এক এক করে এক একজন কেউ বলবেন হাত উপরে করুন কে বলবেন হ্যাঁ বলুন কৃষ্ণ পদ পঙ্কজ পঞ্জরান্তম অদ্বৈব বিশতু মে মানস রাজহংসঃ সময়ে কফবাত পিত্তৈঃ কণ্ঠাবরোধন বিধৌ স্মরণং কুতস্তে আর কে বলবে হাত উপরে করুন হ্যাঁ বলুন মানস রাজহংস
প্রয়াণ সময়ে কফবাত পিত্তৈঃ
সময়ে কফবাত পিত্তৈঃ
অবরোধন বিধৌ স্মরণং কুতস্তে
কণ্ঠাবরোধন বিধৌ স্মরণং কুতস্তে আর কে বলবে হ্যাঁ পঞ্জরান্তম অদ্বৈব বিশতু মে মানস রাজহংস সময়ে কফবাত পিত্তৈঃ অবরোধন বিধৌ স্মরণং কুতস্তে হ্যাঁ বলুন কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তম তুমে মানস রাজহংস প্রয়াণ সময়ে কফবাত পিত্তৈঃ কণ্ঠাবরোধন বিধৌ স্মরণং কুতস্তে আর দুইজন হ্যাঁ তদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তম কেউ? হ্যাঁ বলো।
কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ পঞ্জরান্ত,
কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ পঞ্জরান্ত,
অর্ধৈব বিশুতো মে মানুষ রাজহংস,
অর্ধৈব বিশুতো মে মানুষ রাজহংস,
প্রাণ প্রয়াণ সময়ে কফ বাত পিত্ত,
প্রাণ প্রয়াণ সময়ে কফ বাত পিত্ত,
রাবরে বীন বিদু স্মরণ কুতস্তে,
কণ্ঠাবরোধন বিধৌ স্মরণ কুতস্তে।
খুব ভালো, এটা কণ্ঠস্থ করবেন, চেষ্টা করবেন সবাই। হ্যাঁ, এর অর্থটা কেউ বোঝাবে নিজের শব্দে? একটা সার, সার রূপে কেউ বোঝাবেন? আমি সকালে বলেছিলাম না, মনে আছে? কে বলবেন? হ্যাঁ চেষ্টা কর। কে বলছেন? মহারাজ কুলশেখর। বাহ সুন্দর সুন্দর। আর কে বলবে? আর এক কেউ ভক্ত বলবে? হ্যাঁ সুন্দর, ভালো। তো এটা নিশ্চয়ই আপনারা চেষ্টা করুন কণ্ঠস্থ করতে, ঠিক আছে? এখন প্রশ্ন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে, মানে আজকের বিষয়ের ব্যাপারে, আজকে যে সুখ এবং আনন্দ বিষয়ে যে আমরা আলোচনা করেছিলাম, তার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা জিজ্ঞেস করুন। হ্যাঁ, আর একটা মাইক আছে কি? আছে, মানে সবাই শুনতে পারবে প্রশ্নটা কি।
আর যদি সেটি সম্ভব হয়ে থাকে তাহলে আমরা কেন জলজগৎ ছেড়ে শুধু শুধু গোলক ধামে গিয়ে ভগবানের সেবা করার চিন্তা করবো? আমরা জলজগতে থেকেই তো কৃষ্ণকে সেবা করতে পারবো, ঠিক আছে? এই আমরা তো কৃষ্ণ ভজন এবং যে সেবার মাধ্যমে জলজগতে অপ্রাকৃত সুখ উপভোগ করতে পারবো, যদি তা সম্ভব হয় একটু ব্যাখ্যা করেছি।
সুন্দর প্রশ্ন। যদি এই জড় জগতেই থেকে আমরা কৃষ্ণ প্রেমের অবস্থা প্রাপ্ত করতে পারি আর সেই দিব্য আনন্দ লাভ করতে পারি, তাহলে গোলক বৃন্দাবন যাওয়ার কি প্রয়োজন? এখানেই থাকা উচিত, তাই না? আপনারা কে উত্তর দেবেন? কে চেষ্টা করবে? হ্যাঁ না, সেটা ঠিক। উনি বলেছেন যে যদি এখানে থেকে আমরা শুদ্ধ ভক্তির অবস্থাটা লাভ করতে পারি তাহলে গোলক বৃন্দাবন যাওয়ার প্রয়োজন কি দরকার? এখানে থেকে ভগবানের ভক্তি করি জড় জগতে? হয়েছেন প্রশ্নটা? না প্রশ্ন আর কি, উত্তরটা কে দেবে? হ্যাঁ,
ভক্তরা এটা চান না, ভক্তরা চান যে ভগবান সেবা যেখানে থেকে করা যায় সেখানে থাকে। ভক্তিবিনোদ ঠাকুর সম্বন্ধে বলেছেন যে কীট জন্মাহ যথা তুয়া দাস বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি। আমি কীট জন্ম থেকে যদি ভগবানকে স্মরণ করতে পারি,
মাইক দাও মাইক।
আমি কীট জন্ম থেকেও যদি ভগবানকে স্মরণ করতে পারি সেটাই ভক্তরা চান। ভক্তরা অন্য কোনো কিছু চান না, এমনকি ব্রহ্মা বা কোনো কিছু চান না। তারা চান যেই অবস্থায় থাকুক না কেন সবসময় যাতে আমরা কৃষ্ণ স্মরণ কৃষ্ণ সেবা করতে পারি।
বাহ সুন্দর, খুব ভালো। মানে আমাদের উদ্দেশ্য শুধুমাত্র গোলোক বৃন্দাবনের প্রাপ্তি করা নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে আমাদের সেবা দ্বারা, নিঃস্বার্থ সেবা দ্বারা প্রসন্ন করা, ওনাকে সন্তুষ্ট করা। আর যখন এই চেষ্টা আমরা করি অবশ্যই ভগবান কৃষ্ণ আমাদের কৃষ্ণ প্রেম প্রদান করে দেন। তো কৃষ্ণ প্রেম লাভ করার পরে যদি কৃষ্ণ চান যে আমরা এখানে থাকি, আমরা রাজি ওনার সেবার জন্য। যদি ভগবান বলেন এখন আবার বাংলাদেশে জন্ম নিতে হবে, বাংলাদেশে কৃষ্ণ ভক্তি প্রচার করতে হবে, 10 জন্ম এখানেই নিতে হবে শুদ্ধ ভক্তি হওয়ার পর, ঠিক আছে প্রভু করব। তুমি বল এখন চলে এসো গোলোক বৃন্দাবন, আর প্রচার করার দরকার নেই, এই সময় এক্ষুনি চলে এসো। না না আমার এখন সময় বাড়িতে গিয়ে বলবো যে আমি যাচ্ছি না, এখন এখন হ্যাঁ তৈরি আমরা। হ্যাঁ এইটা হচ্ছে ভক্তি। তবু এটা তো বটে ঠিক উত্তর, কিন্তু আমাদের বাড়ি কোথায়? ওখানে, এখানে আমরা এসেছি, এটা তো জেল। জেলের ভেতরে যখন আমরা ঠিক হয়ে যাই সরকার কি করবে, আমাকে বাইরে ছেড়ে দেবে আমাদের? না চলে যাও বাড়ি, নিজের বাড়ি চলে যাও। আমার বল ঠিক আছে তুমি এখানে ভালো এখন হয়েছো, শুদ্ধ ভক্ত হয়ে গেছো, আসো আমার বাড়ি, আমার কাছে চলে এসো। তো স্বাভাবিক ভগবান আমাদের নিয়ে যাবেন, ঠিক আছে। আর কারো প্রশ্ন আছে? হ্যাঁ মাইক, মাইকটা যাবে কি পেছনে যাবে? আজকের আজকের প্রবচনের সম্বন্ধে কোনো প্রশ্ন? ঠিক আছে, আজকের প্রবচনের সম্বন্ধে, আজকের প্রবচনের বিষয়ের সম্বন্ধে জিজ্ঞেস করবে বিশেষ করে? তবুও ঠিক আছে, এখন আরম্ভ করেছে তো ঠিক আছে, জিজ্ঞেস করে। এখন ফেরত আসবে না, ইয়দ গত্বান নিবর্তন্তে তদ ধাম পরমম মম। ভগবান কাউকে বলছেন এই উপদেশটা? যারা এই জড় জগতে আছে তাদের বলছেন, তাই না? তাই জন্য বলছেন যে এখন আমার ধামে ফেরত চলে আসবে, সে আবার আসবে না। ভগবান বলছেন রিটার্ন টিকিট আমি দেব না, ওয়ান ওয়ে টিকিট দেব। হ্যাঁ ভগবানের বচন, ঠিক আছে। আর কে প্রশ্ন? হ্যাঁ মাইকটা এখানে। কীর্তনের সময় যে আনন্দ, সে কোন প্রকারের আনন্দ? দিব্য আনন্দের একটা কি ঝলক বলে, পলক ঝলক। হ্যাঁ দিব্য আনন্দের একটা ঝলক মাত্র, কিন্তু আমাদের বোঝা উচিত, তত্ত্ব বোঝা উচিত, আস্তে আস্তে করে আমাদের বুঝতে চেষ্টা করা উচিত যে হ্যাঁ, আর একটু গম্ভীর হয়ে, আর মানে ডিপ ডিপ কি বলে, গম্ভীর গভীর গভীর এই দর্শনের ভেতরে গভীর রূপে আমাদের প্রবেশ করতে হবে, বুঝতে হবে যে কৃষ্ণ ভক্তি মানে কি। ঠিক আছে, আর কোন প্রশ্ন আছে? হ্যাঁ, এখানে মাইকটা দিন তো।
খুব সুন্দর ভাবে নৃত্য করছে, খুব মানে দারুণ ভাবে, অনেকে বলে আবেগ, আসলে এটা কি সত্যি
হতেও পারে?
এটা দিব্য আনন্দ বোধ হয়,
তাহলে নয়। তবুও আবেগ করলেও আস্তে আস্তে করে দিব্য আনন্দ আসবে, যখন ভক্তের সঙ্গেই আছে, কীর্তন করছে, আস্তে আস্তে করে সব হয়ে যাবে। কিন্তু আমাদের নকল করা উচিত নয়, নকল মানে আর প্রদর্শন করা উচিত নয় যে আমি কত দিব্য আনন্দে আছি। হ্যাঁ, এটা প্রদর্শন করার ব্যাপার নয়। একবার কি হয়েছে, একটা হরিদাস ঠাকুর যাচ্ছিলেন, হরিদাস ঠাকুরের নাম শুনেছেন তো, নামাচার্য। তো হরিদাস ঠাকুর যাচ্ছিলেন এক জায়গায়, আর হঠাৎ দেখলেন গ্রামের ভেতরে কয়েকজন ওখানে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে ওখানে? ই দেখলেন একটা সাপ আছে, সাপ নৃত্য করছে। হ্যাঁ, কি বলে, ঢুলছে না, ঢুলে কি বলে, ঢুলে ঢুলছে এরকম। আর একটা সাপির কি বলে তাকে, সাপুরে, সাপুরে বাদ্য বাজাচ্ছে, বিন বিন বাজাচ্ছে। আর হরিদাস ঠাকুর ওই দেখেছে, আর কালিয়ার আর কৃষ্ণের শরণ এসছে, কৃষ্ণের শরণ এসে আরও সাপের যে আছে ও কিছু কৃষ্ণের ব্যাপারে কিছু বলছিল। তো হরিদাস ঠাকুর ভাব বিভোর হয়ে অষ্টসাত্ত্বিক বিকার যে শরীরে প্রকট হয়ে গেল, দিব্য আনন্দের লক্ষণ প্রকট হয়ে গেল, আর উনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। আর সবাই এসে ওখানে একেবারে সব উৎপাত হয়ে গেল, কি হচ্ছে, কে আছেন ইনি, কে আছেন। সবাই জানতে পারলো যে ইনি তো খুব মহান ভক্ত, মহাভাগবত। সবাই সম্মান করতে লাগলেন। ওইখানে ওই সঙ্গে একজন ব্যক্তি ছিল, ও ভাবল এইটা কি, এটি কি, এটা একটু চাঁচামিচি করছে, এরকম শরীরটা হালাচ্ছে, কাঁপছে, এটা আরো লোক সম্মান দিচ্ছে, আমিও এরকম করব। ওরও নকল করা আরম্ভ করেছে। তারপর ও যে সাপির ছিল কি করেছে, একটা লাঠি নিয়েছে, খুব পেটায় করেছে ওই লোকটা, দ্বিতীয় লোকটা। তা ও বলেছে, এই আমি তো এই সেই জিনিস করছি যে এই হরিদাস ঠাকুর করছে, আপনি এনাকে সম্মান দিচ্ছেন আর আমাকে পেটাই করছেন, কি ব্যাপার? তো বললেন, ও তো ওর আসলের ভক্তি, তুমি তো নকল করছো। আর তুমি যখন নকল করছো, তো সারা সমাজ যে আছে তাকে তুমি কি বলে, মিসগাইড, হ্যাঁ, উদাহরণা করবে তুমি করছো, তাই জন্য তুমি তোমাকে আমি দণ্ড দিচ্ছি। তবে এইভাবে নকল করা উচিত নয় আমাদের। এটা আমাদের একটা প্রদর্শনী নয় যে আমি সবাকে দেখাতে চাই যে আমি কত ভালোভাবে নৃত্য করি। হ্যাঁ, এরকম নয়। আসলে আরম্ভের সময় আমরা নিজেকে আনন্দ দেওয়ার জন্য আমরা করি, কি আমাকে ভালো লাগে। আস্তে আস্তে করে আমরা এই বিচার করি কি কৃষ্ণকে কি ভালো লাগে। আরম্ভের সময় ঠিক আছে, খুব কীর্তন করো, শেষেও কীর্তন করতে হবে, কিন্তু সেই সময় আমাদের বিচার থাকবে কৃষ্ণ কি পছন্দ করছে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এখানে একটা প্রশ্ন, তারপরে এখানে। ঠিক আছে,
হরে কৃষ্ণ। অপরাধ ক্ষমা করবেন প্রভু। আজকে পাঠ থেকে আমি যতটুকু বুঝতে পারলাম যে ইন্দ্রিয় দিক থেকে আমাদেরকে ত্যাগ করতে হবে সম্পূর্ণরূপে। তো আমার মনে হচ্ছে যে আমার ফাদার মাদার ইন্দ্রিয় তৃপ্তির জন্যই আমি জন্ম নিয়েছি এই জগতে এবং স্টাবলিশ হয়েছি। আজ আমি আপনার সামনে এসেছি, কৃষ্ণ ভক্ত কীভাবে করতে হবে তা শিখেছি। যদি আমি ইন্দ্রিয় তৃপ্তি ত্যাগ করি তাহলে তো আমি জন্ম নিতে পারবো না, তাহলে এই পৃথিবীতে জন্মান্তর বাদ কথাটা কি থেমে যাবে বা আমার কি অবস্থা হবে? আপনারা কাদেরকে প্রচার করবেন? অপরাধ ক্ষমা করে ভালো করে
যদি দেশের ভেতরে জেলের দরকারই নেই তাহলে কি হবে? কেউ নিয়মের উল্লঙ্ঘন করে না দেশে তাহলে কি হবে? ভালোই হবে না? সেরকম যদি এখানে কেউ ইন্দ্রিয় তৃপ্তি করে না, যদি সবাই শুদ্ধ ভক্ত হয়ে ভগবানের ধামে চলে যায়, এই জড় জগতের কোন দরকারই হবে না। কিন্তু সেটা হবে না, অনেকরাই থাকবে যে দেশের নিয়মকে উল্লঙ্ঘন করবে আর তাদের জন্য জেলের দরকার আছে। তবুও ভগবান বলেছেন, আমি যে বলেছি যে ইন্দ্রিয় তৃপ্তি ত্যাগ করতে হবে, এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। কারণ আমরাও তো ইন্দ্রিয় তৃপ্তি করছি, যখন আমরা প্রসাদ পাচ্ছি, আমরাও বিশ্রাম করছি, আমরাও কীর্তনে আনন্দ পাচ্ছি, অনেক কিছুই আমরা ইন্দ্রিয় তৃপ্তি করছি। কিন্তু এইটা কৃষ্ণের সম্বন্ধে, কৃষ্ণ থেকে স্বতন্ত্র হয়ে ইন্দ্রিয় তৃপ্ত করার যে বাঞ্ছা সেটাকে বলে ইন্দ্রিয় তৃপ্তি। তো কৃষ্ণের সম্বন্ধে যে আমরা ইন্দ্রিয়কে সন্তুষ্ট করি সেটা ভুল নয়। যেমন মৈথুনের ব্যাপার, ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন যে ধর্মাবিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতর্ষভা। হে অর্জুন, আমি সেই কাম জীবন যে ধর্মের নিয়মের অবিরুদ্ধ, যে ধর্মের সিদ্ধান্তের বিরুদ্ধ নয়, সেই কামের জীবন আমি। হ্যাঁ, বুঝেছো? মানে বিবাহিত জীবনের ভেতরে, গৃহস্থাশ্রমের ভেতরে কৃষ্ণ ভাবনা ভাবের সন্তান উৎপত্তি করার জন্য যখন পুরুষ স্ত্রী একত্র আসে সেটা পাপ নয়, কিন্তু নিজের ভোগের জন্য আসা এটা পাপ। বুঝেছ? হ্যাঁ, আর একটা এখানে কারো হাত উপরে ছিল, হ্যাঁ মাইকটা এখানে। আচার পেছনে একজন আছে, কিন্তু এরকম নয়, মনে রাখবেন যে ইস্কনে এসে বিয়ে করা বারণ, এরকম কিছু নয়, বুঝলেন? হ্যাঁ, এখানে গৃহস্থ ভক্ত খুব বেশি, ভালো ভালো গৃহস্থ ভক্ত আছে আমাদের সংস্থায় সম্বন্ধিত। তো ব্রহ্মচারী হোক, গৃহস্থ হোক, সন্ন্যাসী হোক, বানপ্রস্থ হোক, কোনো ব্যাপার নয়, সবাইকে মিলে ভগবান কৃষ্ণের ভক্তি করা উচিত, ঠিক আছে? যেমন আমি ওই সেদিন দুদিন আগে আলোচনা করছিলাম, গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। আবার ভক্তিবিনোদ ঠাকুর কি বলেছেন, যেদিনে গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই। মানে আমাদের গৃহ এটাও গোলক বৃন্দাবন হতে পারে যদি ওখানে নিরন্তর কৃষ্ণ ভজন হয়, ঠিক আছে? মানে বিয়ে করা বারণ নয় এটা মনে রাখবেন। যারা ব্রহ্মচারী ব্রহ্মচার্য জীবনটা যাপন করতে চান ঠিক আছে ভালোই, আর যারা গৃহস্থ হতে চান তাদের জন্য ভালোই, কোনো ব্যাপার নয়। কিন্তু জীবনের কেন্দ্রবিন্দু আমাদের ভগবানকে রাখা উচিত, সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, ঠিক আছে। হ্যাঁ, প্রশ্ন একটা ছিল কোথাও? হ্যাঁ, হরে কৃষ্ণ।
প্রশ্নটা হচ্ছে, আমরা যখন ভগবানের সামনে নৃত্য করি তো ভগবানকে সন্তুষ্ট করার জন্য নৃত্যটা করছি, তখন মানে খুব তৃপ্ত আনন্দ মানে পাওয়া যায় একটা। কিন্তু যখন আমরা ভগবানের বিগ্রহ যদি সামনে না থাকে, হ্যাঁ,
কি ভগবান শুধু বিগ্রহে আছেন? ভগবান দেখছেন না যখন যখন এখানে নৃত্য করছি, মান এখানে কি ভগবান নেই? আছে তো, ভগবান তো দেখছেন অবশ্যই। বিগ্রহ রূপে হয়তো এখানে নেই, মন্দির সেখানে আছে, তবুও নাম কীর্তন, নাম এটাও তো ভগবানের অবতার। হ্যাঁ, ভগবান কি বলেন? ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বলেন, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েষু বা যত্র গায়ন্তি মদ্ভক্তা তত্র তিষ্ঠামি নারদ। এ নারদ মুনি, আমি বৈকুণ্ঠে বাস করি না। উনি তো করেন, তবুও বলছেন আমি যোগীদের হৃদয়ের ভেতরে বাস করি না। উনি বাস করেন, তবুও বলছেন যে আমি করি না। তারপর কোথায়? যত্র গায়ন্তি মদ ভক্ত, যেই স্থানে আমার ভক্ত আমার গুণগান করে, তত্র তিষ্ঠামি নারদ, সেখানে আমি থাকি। মানে যেই স্থানে কীর্তন হয়, নাম সংকীর্তন হয়, সেখানে ভগবান উপস্থিত হন, ভগবান প্রকট হয়ে যান, ঠিক আছে। আরে আর শেষ প্রশ্ন, হ্যাঁ আরেকটা করে, ঠিক আছে। ডিপেন্ড করে সেবাটা কি রকম। যখন আমরা ঝাড়ু মারছি এখানে, পরিষ্কার করছি প্যান্ডেলটা, হ্যাঁ, তো সেই সময় কীর্তন করে করে আমরা করতে পারি, ঠিক আছে।
তখন কি আমি লেকচার শ্রবণ করতে পারি মানে হেডফোন দিয়ে?
হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এটা ভালোই করতে পারো, কিন্তু পরিষ্কার করার সময়। কিন্তু এরকম নয় যে আমি জব করছি, ষোলোমালা জব করার জন্য বসে আছি, আর কারোর সঙ্গে কথাও বলছি, আর সামনে টিভিও চলছে, আর অন্য কিছু জিনিসও আমি দেখছি, আর প্রসাদও খাচ্ছি, সেটা নয়, ঠিক আছে। ওটা বুদ্ধি, বুদ্ধির ব্যবহার করে দেখতে হবে, ঠিক আছে। শেষ প্রশ্ন এখানে, আচ্ছা ঠিক আছে।
ভগবান যেহেতু বলছে যেখানে আমার ভক্তরা মিলে আমার নাম কীর্তন করে সেখানে আমি থাকি, তো এখানে বিভিন্ন জায়গায় বিশেষ করে বাংলাদেশে দেখা যায় যে সহজিয়া যারা আছে তারা অনেক নামি দামি মানে পার্টিকে নিয়ে ওখানে ভগবানের নাম গুণগান করানো হয়। তো সেখানে
ভগবান বলে না যে দামি দামি জায়গা আমি এখানে যাবো,
ওখানে কি আমাদের কি ওই নামে খুব আকৃষ্ট হওয়া উচিত?
যারা সহজীয় তাদের সঙ্গ না করলেই ভালো, যারা সম্প্রদায়যুক্ত ভক্ত তাদের তাদের সঙ্গ করা উচিত আমাদের। না, ওখানে না গেলেই ভালো, কারণ না কেন, কেননা ওদের ভাবনাটা হচ্ছে সেটা ত্রুটিপূর্ণ। ওরা সহজ ভাবে নিচ্ছে কৃষ্ণ ভক্তি, কিন্তু আমাদের আচার্যজন যেভাবে শেখাইছেন সবাই আমাদের, সেভাবে আমাদের কীর্তন করতে হবে।
হরে কৃষ্ণ। আমার কোশ্চেনটা হলো,
আমরা দেখেছি যে ভক্তিবৃন্দ ঠাকুর এবং শিলভূপাত তারা সবাই গৃহস্থ আশ্রমে ছিলেন এবং তারা ভগবানের যে পূর্ণ প্রেম, যে পূর্ণ প্রেমের রস, তারা সেটা আচরণ ই করছেন। তবে আমার যেটা করছি যে বর্তমান এই কলিযুগে সবকিছু চিন্তা করে আমরা ব্রহ্মচর্য আশ্রম অথবা গৃহস্থ আশ্রম কোনটা অবলম্বন করে অ্যাকচুয়াল কৃষ্ণ প্রেম, কৃষ্ণ রস আস্বাদন করতে পারবো এই যুগের সাপেক্ষে? যদি উত্তর দেন তাহলে খুব খুশি হব।
ডক্টরকে যদি আমি গিয়ে বলি একটা পেশেন্ট আছে আপনি ওষুধ দিন তো, কি বলবে ডক্টর? কি বলবে? কোন পেশেন্ট, ওর লক্ষণ কি, ব্যাপার কি, ওকে আমি দেখতে চাই, হ্যাঁ পরীক্ষা করতে চাই, তারপরে আমি বলবো ওষুধ কি। তাই জানি সব পেশেন্ট গুলোকে তো একটা ওষুধ দেওয়া যায় না, তাই না? তাই জন্য যেমন সেদিন আমি বলছিলাম যে ব্রহ্মচারী জীবন সিম্পল সরল, মানে বেশি ঝামেলা নেই ব্রহ্মচারী জীবনে, গৃহস্থ জীবনে একটু কষ্ট বেশি, দায়িত্ব জড় জগতের দায়িত্ব একটু বেশি, কিন্তু নিজের প্রবৃত্তি অনুসার আমাদের দেখতে হবে কে কোন আশ্রমে স্থির থাকলে ভালোভাবে ভক্তি পথে উন্নতি করতে পারবে, এটা দেখা উচিত। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি এটা কি বলেছে? আচ্ছা, আমাকে আর একটা প্রশ্ন আছে, প্রভু আপনি কিভাবে কৃষ্ণ ভক্ত হলেন? এখনো হইনি, চেষ্টা করছি, হওয়ার পরে আমি বলব, এখনো চেষ্টা চলছে। এখনো আসলে কৃষ্ণ ভক্তি হওয়া তো খুব বড় ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, এখন কথা বিরাম এখানে করি। আমি কিভাবে এলাম, আমার বন্ধু ছিল কলেজের সময়, ও ইসকন থেকে ও ইসকনে যেত, ওর মা বাবাও ইসকনের সম্বন্ধিত ছিল, ও আমাকে নিয়ে এসছে, ও আমাকে বই দিয়েছে, ভক্তদের সঙ্গে সম্পর্ক করে দিয়েছে। তাকে আমি বলতাম কি তুমি যাচ্ছ এইসব ভগবান ভগবান করছ কি, আমি ওর জালে আটকে গেলাম, ও ভালোভাবে আটকে দিল আমাকে, এখন তো আমার কোনো যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি ওরকম আটকে যান, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যাওয়ার পর আপনারা যেজন ষোলমালা রোজ করছেন না, তাদের ষোলমালা আরম্ভ করা উচিত। কজন ষোলমালা করছেন হাত উপরে করুন প্রতিদিন। আচ্ছা, কারা ষোলমালা করছেন না, ষোলমালা থেকে একটু কম? হ্যাঁ, আপনাদের এখন চেষ্টা করতে হবে, এত দূর এসছেন যশোরে, এখন আজ থেকে কিংবা আগামীকাল থেকে ষোলমালা পর্যন্ত পৌঁছার চেষ্টা করা উচিত, করবেন? শান্তি কেন, হ্যাঁ নিরুত্তর কেন, করবেন? আবার হাত উপর করুন যারা ষোলমালা করছে না, হাত উপর, চেষ্টা করবে, চেষ্টা করবে, হ্যাঁ করবে, আর করবে 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 হ্যাঁ করবে, জোর থেকে বলো করবো, করবো বলো, কিংবা হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ করবে সবাই এখানে, সবাই করবে ষোলমালা রোজ প্রতিদিন, হরে কৃষ্ণ। ঠিক আছে, শ্রীল প্রভুপাদ কি জয়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।